রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রহমাত শফি উম্মত, আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি, যারাই সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আসুন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শ্রবণ করি। আমাদের সাথে আজকে রয়েছেন শোয়েব ভাই ইনশাআল্লাহ তাআলা। আর আজকের আমরা একটি বিষয় নিয়েছি, আমরা তেলাওয়াতের পরে ইনশাআল্লাহ বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, তেলাওয়াত।
أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ومن صدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله على محمد। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের আলোচনা, এর মাধ্যমে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। তো মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মনীষীদের আলোচনা করে থাকি। আজকের আমরা আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওনার যে দৈনিক খিদমত, ওনার জীবনী নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোকপাত করার চেষ্টা করব। আমাদের সাথে আজকের যুক্ত আছেন আমাদের সোহেল ভাই ইনশাআল্লাহ তাআলা, ওনার জ্ঞান গর্ব আলোচনা আমরা শ্রবণ করব। পবিত্র কোরআনে পাকের পরে যে কিতাবের মর্যাদা, যে কিতাবের স্থান বলা হয়েছে তা হচ্ছে সহিহুল বুখারী। দা ইসমাইল বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি লিপিবদ্ধ করেছেন, রচনা করেছেন, এবং এটা একটি হাদিস গ্রন্থ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জবান মোবারকা থেকে নিঃসৃত বাণীসমূহের সম্ভার। আর এই বুখারী শরীফের প্রথম হাদিসে পাকই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সকল কাজই নিয়তের উপর নির্ভরশীল। তো আসুন আমরাও ভালো ভালো নিয়ত করে নিই আজকের। সবসময় সকল ভালো কাজের শুরুতে ভালো নিয়ত থাকা উচিত। তো আজকেরও আমরা ভালো নিয়ত করে নিই যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের লক্ষ্যে অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব। কালাম, নাত, মানকাবাত যদি পাঠ করা হয় তখন হৃদয়কে উদ্ভাসিত করার জন্য, ইমানকে তাজা করার জন্য আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব, একসাথে পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শুরুতেই হামদে বারি তাআলা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা আলোচনার দিকে ফিরব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক রোজ হোগা জানা সরকার কি গলি মেয়ে, এক রোজ হোগা জানা সরকার কি গলি মেয়ে, হোগা ওহি ঠিকানা সরকার কি গলি মেয়ে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু মুস্তাফা কে কদমো মে মৌত দে দে, আল্লাহু মুস্তাফা কে কদমো মে মৌত দে দে, মদফন বনে হামারা সরকার কা মদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ইলাহি সদা আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি সদা আমি তোমার দানের সঙ্গ চাই, মুশকিলেতে পড়লে তখন আসান কারীর সঙ্গ চাই, মুশকিলেতে পড়লে তখন আসান কারীর সঙ্গ চাই। ইয়া ইলাহি ভুলতে চাইবা কষ্ট সব ইয়া ইলাহি ভুলতে চাই বর্ষা ঘাতের কষ্ট সব মোস্তফারি নেক চেহারার দিদার লাভের সঙ্গ চাই মোস্তফারি নেক চেহারার দিদার লাভের সঙ্গ চাই আসবে যখন কঠিন রাত ইয়া ইলাহি আধার গরে আসবে যখন কঠিন রাত তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই ইয়া ইলাহি দারুন তৃষায় যিহোবা যখন গাইবে বের ইয়া ইলাহি দারুন তৃষায় যিহোবা যখন আবে কাসর পাওয়ার তরে মহান দাতার সঙ্গ চাই আবে কাসর পাওয়ার তরে মহান দাতার সঙ্গ চাই ইয়া ইলাহি রোজ হাশরে সূর্য যখন মাথার উপর ইয়া ইলাহি রোজ হাশরে সূর্য যখন মাথার উপর ছায়া বিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ চাই ছায়া বিহীন নবীর দেহের শীতল ছায়ার সঙ্গ চাই ইয়া ইলাহি হাটব যখন পুল সিরাতের পথ ধরে সিরাতের পথ ধরে হে দয়াতের সূর্যালোকের আমি তখন সঙ্গ চাই হে দয়াতের সূর্যালোকের আমি তখন সঙ্গ চাই ইয়া ইলাহি রাজা যখন সিজদা হতে খুশি জাগ্রত প্রেম দল তেরি সঙ্গ চাই মুস্তাফার জাগ্রত প্রেম দল তেরি সঙ্গ চাই আইলাহি সদা আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তখন আসনকারীর সঙ্গ চাই।
সাল্লাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বিষয় আজকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি।
আজকে ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলার বিভিন্ন বিষয় বিভিন্ন দিক আমরা আলোচনা করার চেষ্টা করব
ইনশাআল্লাহ।
এক ছোট শিশু, তার বাবা মারা গিয়েছিল, আল্লাহর ইচ্ছায় এমন হলো যে বাল্যকালে তার চোখের অর্থাৎ দৃষ্টিশক্তি সে হারিয়ে ফেলে চলে গেল। তার আম্মা যান খুবই এত কষ্ট পেল, আর তিনি তার সন্তানের চিকিৎসাও করেছেন কিন্তু তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেল না। তো এমন অবস্থায় ওই মা তার সন্তানের জন্য খুবই পেরেশান হয়ে গেলেন। তিনি এই বেদনায়, সন্তানের চোখ নেই এই বেদনায় কাঁদতে লাগলেন এবং আল্লাহ পাকের দরবারে নিজের সন্তানের দৃষ্টিশক্তি ফিরে আসার জন্য দোয়া করতে থাকেন।
সুবহানাল্লাহ,
আল্লাহ পাকের দয়ায় জোশ আসলো এবং তিনি তার নেককার বান্দির প্রতি দয়া করলেন। হলো এমন যে এক রাতে ঘুমের মধ্যে ভাগ্যের নক্ষত্র চমকে উঠল, অন্তরের চোখ খুলে গেল এবং স্বপ্নে আল্লাহ পাকের প্রিয় নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জিয়ারত করলেন। তিনি তাশরিফ নিয়ে এলেন এবং বললেন, আল্লাহ পাক তোমার দোয়ার কারণে তোমার সন্তানকে আবারও দৃষ্টিশক্তি প্রদান করে দিয়েছেন। সকালে উঠে মা যখন তার আদরের সন্তানকে দেখল তখন আলহামদুলিল্লাহ তার চোখ দৃষ্টিশক্তি সম্পন্ন ছিল। তো এই ঘটনা যে শুনলাম যে এই সৌভাগ্যবান ব্যক্তি যে তার মায়ের দোয়ার বরকতে তার যে চোখ দৃষ্টিশক্তি চলে গিয়েছিল তা আবার ফিরে পেয়েছে, তো এই ব্যক্তি, এই ছোট শিশুটি পরবর্তীতে গিয়ে ইমাম বুখারী নামে পুরো শুধু ওই দেশে নয় বরঞ্চ পুরো সারা বিশ্বের মধ্যে
পরিচিতি
লাভ করেন। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তাকে তো আমরা ইমাম বুখারী নামে জানি কিন্তু তার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। তো তার জন্ম হচ্ছে 13 শাওয়ালুল মুকাররম, অর্থাৎ এই মাসে, বর্তমান যে মাস চলছে শাওয়ালুল মুকাররম মাস, এই শাওয়ালুল মুকাররমের 13 তারিখে 194 হিজরিতে শুক্রবার উজবেকিস্তানের একটি শহর বুখারাতে তার জন্ম হয়। তার নাম মুহাম্মদ আর উপনাম হলো আবদুল্লাহ। তার উপাধি হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাফিজুল হাদিস, নাসিরুল আহাদিসিন নববিয়া, হিব্রুল ইসলাম, সৈয়দুল ফুকাহ ওয়াল মুহাদ্দিসিন, ইমামুল মুসলিমিন এবং শাইখুল মুমিনিন ইত্যাদি আরও অনেক উপাধি তার ছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর দিকে দৃষ্টিপাত করার পূর্বে একটি বিষয় উল্লেখ করতে চাই। আমরা আজকাল দেখি যে আমরা বলে থাকি যে সন্তানের উপরে তার পিতামাতার যে কাজকর্ম, অভ্যাস, আচরণ, এটা প্রভাব পড়ে। ঠিক বাস্তব প্রতিফলন ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনে হয়েছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর পিতা মাতা উভয় ছিল সচ্চরিত্রবান, পরেজগার, তাকওয়াবান, আল্লাহওয়ালা ছিলেন। আলহামদুলিল্লাহ আজ্জাল তাদের ঘর থেকে এমন এক সন্তান এসেছেন যিনি পুরো জগৎকে আলোকিত করেছেন।
মুস্তাজাব দাওয়া ছিলেন,
মোমিনের
দোয়া মোমিনের হাতিয়ার বলা হয়েছে।
সুবহানাল্লাহ।
এবং যে দোয়ার বদৌলতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলের চোখের জ্যোতি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ। তো এই ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলার পিতা এমন ছিলেন যে তিনি তার যে সম্পত্তি ছিল যা তিনি ইনকাম করতেন, তিনি এই ইনকামের মধ্যে, উপার্জন সম্পদের মধ্যে কোনো সন্দেহযুক্ত কোনো সম্পত্তি রাখতেন না। আমরা তো আজকাল দেখা যায় ব্যবসা করি, কাজকর্ম করি, আমরা হালাল হারামে কোনো তোয়াক্কা করি না। আমরা দেখা যায় যে বাস সম্পদ আসুক, কোথা থেকে আসলো সেটা আমরা বাস বিচার করি না, আমরা যাচাই বাছাই করি না। বাস সম্পদ পেয়েছি, বাস এটা নিয়ে নিয়েছি, আমরা ওই জায়গায় সম্পদ পেয়েছি, নিয়ে নিয়েছি, অর্থ পেয়েছি, নিয়ে নিয়েছি, কিন্তু এটা যে যাচাইকরণ যে এই সম্পদটা কি আদৌ কি হালাল না হারাম, এই সম্পদ আমি ব্যবহার করতে পারবো কি পারবো না, এটা আমরা আজকাল যাচাই করি না। কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলার পিতার চরিত্র এমন ছিল, তার অভ্যাস এমন ছিল যে তার যেই সম্পদ, এই সম্পদ তিনি এমন করতেন না যেটার মধ্যে সন্দেহ রয়েছে। এক তো আজকাল আমরা হারাম ইনকাম করছি, কিন্তু তিনি তার সম্পদের মধ্যে যেটার মধ্যে সন্দেহ, যেটা হালাল না হারাম, এই সন্দেহযুক্ত সম্পদ তার কাছে রাখতেন না। আর হবেনই না কেন, তিনি এমন এক ব্যক্তি ছিলেন যিনি, অর্থাৎ তার বাবা
ইমাম বুখারীর বাবা,
ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির বাবা ইসমাইল বিন ইব্রাহিম রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি কোটি মালিকেদের ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার সাগরেদ ছিলেন, ছাত্র ছিলেন, এবং ওলিয়ে কামিল হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহির সান্নিধ্য লাভকারী ছিলেন।
ওহো, সুবহানাল্লাহ।
জি, আল্লাহর ওলিদের সঙ্গ অবলম্বন করেছেন, তিনি ছিলেন আল্লাহর ওলি, তাকওয়াবান, পরহেজগারী। তার অবস্থা এমন ছিল, আল্লাহ আল্লাহ, যে তার পিতা মাতা উভয়ে মানে সচ্চরিত্রের প্রতিফলন ছিলেন তারা। আর এই কারণে আমরা দেখতে পাই যে তাদের ঘর থেকে এমন সন্তান দুনিয়াতে এসেছে। আর কিতাবের মধ্যেও বর্ণিত হয়েছে যে পিতা মাতার যে নেক আমল হয়ে থাকে এগুলো সন্তানের উপর এবং তার সন্তানের উপরও প্রতিফলিত হয়। অর্থাৎ যদি পিতামাতা বা পূর্বপুরুষ নেককার হয় তখন তার সন্তানেরা এই নেকের অংশ পেয়ে থাকে। তো আমাদেরও এই ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলার যে ফয়জান রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলার তিনি বলা হয়েছে যে তার যেই অভ্যাস মোবারক ছিল, ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলার তিনিও ইবাদতের দিক দিয়ে কম ছিলেন না। তিনি রাত্রে জেগে আল্লাহ তাআলার ইবাদত করতেন, এমনকি মধ্যরাতে তিনি কুরআনে পাকে 10 পারা তিলাওয়াত করতেন। তিনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যস্ত থাকতেন। রমজানুল মুবারাকে এক খতম কুরআন খতম করতেন, এক কুরআন, এবং তারাবির সময় এক কুরআন খতম করতেন। তিনিও ছিলেন ইবাদতের মধ্যে। আর ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলার জীবনে তিনি একটি বাণী বারবার বারবার বলতেন, তিনি বারবার এই ইটা করতেন যে তিনি একটি পংক্তি পড়তেন। এই পংক্তি আমাদের জন্য খুবই শিক্ষণীয়। পংক্তিটি হচ্ছে, তিনি রহমাতুল্লাহ তাআলা বলেন, যার অনুবাদ, অবসর সময় রুকু ও সিজদাকে, অর্থাৎ নফল নামাজ, গনিমত মনে করো, অতি শীঘ্রই তোমার মৃত্যু এসে যাবে।
আহা, মানে সময়কে গনিমত মনে করার জন্য বলা হয়েছে।
জি,
ইমাম বুখারী ইরশাদ ফরমান যে সময়কে গনিমত জেনে,
জি,
তুমি এই সময়কে অবসর সময় রুকু সিজদা,
হ্যাঁ, নফল নামাজ দ্বারা, ইবাদত
নামাজ দ্বারা, ইবাদত বন্দেগী করা উচিত। আসলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা ওনার তো শুধু এই গ্রন্থটা, বুখারী শরীফ গ্রন্থটা সর্বজনীন এমনটা নয়, ওনার অন্যান্য অনেকগুলো গ্রন্থ রয়েছে যেগুলো মানুষের মাঝে প্রসিদ্ধি লাভ হয়েছে, ওলামায়ে কেরামের মাঝে রয়েছে, কিন্তু বুখারী শরীফ সর্বজনীন হয়ে গেছে। কোরআনে পাকের পরের স্থান হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহের বুখারী শরীফ। যাই হোক, আসুন আমরা কালাম শ্রবণ করে দেখি আজকে কি কালাম আমাদের শোয়েব ভাই শোনায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি কাছে ডেকে নাওনা মদনী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাওনা, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাওনা, আমায় কাছে ডেকে নাওনা মদনী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাওনা, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাওনা। আমায় একটু দিদার দাও না, মদিনে বালে হোক হৃদয় তোমার ঠিকানা, হোক হৃদয় তোমার ঠিকানা, মদনী মদিনে বালে আমায় কাছে ডেকে দাও না। যখন হবে তোমার দিদার তখনই দেহবে আমার আকা, তখনই দেহবে আমার সাল্লাল্লাহ, তখনই দেহবে আমার আমার স্বপনে এসো না, আমার স্বপনে এসো না, মদনী মদিনে বালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে বালে প্রেমের সোধা পান করাও না, মদনী মদিনে বালে, মদনী মদিনে বালে। আমি যদিও গুনাগার তবু উম্মত আমি তোমার আকা, তবু উম্মত আমি তোমার তোমার চরণে রেখো না, তোমার চরণে রেখো না, মদনী মদিনে বালে আমায় কাছে ডেকে নাও না, আমায় কাছে ডেকে নাও না, তোমার দরবার হতে উত্তম, তোমার দ্বার হতে মনোরম আকা, তোমার দ্বার হতে মনোরম, আছে কি এমন ঠিকানা, আছে কি এমন ঠিকানা, মদনী মদিনে বালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে বালে প্রেমের সোধা পান করাও না, মদনী মদিনে বালে। আমি গরিব ও সহায় কে আর হবে আমার সহায় আকা, কে আর হবে আমার সহায়, হে নবী তুমি মোর সহায়, হে নবী তুমি মোর সহায়, মদনী মদিনে বালে আমায় কাছে ডেকে নাও না, আমায় কাছে ডেকে নাও না, তুমি আম্বিয়াদের সরদার, দো জাহানের তুমি
আমি মদদগার আকাদ ও জাহানের তুমি মদদগার তুমি অগ্র দূত জবানার তুমি অগ্র দূত জবানার মদনী মদিনে বারে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে বারে প্রেমে সুধা পান করাও না মদনী মদিনে বারে আমায় কাছে ডেকে নাও না হে নবী মরণের কালে তোমার দিদার সুধা দিয়ে আমায় তোমার দিদার সুধা দিয়ে আমার প্রাণ জুড়িয়ে দাও না আমার প্রাণ জুড়িয়ে দাও না মদনী মদিনে বারে মদনী মদিনে বারে মদনী মদিনে বারে মদনী মদিনে বারে মদনী মদিনে বারে
মাশাআল্লাহ কালাম শ্রবণ করেছি আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা মুনাওয়ারা জিয়ারত নসিব করুন আমিন আজকের বিষয় ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাই আর ওনার ফয়জান চলছে মাশাআল্লাহ
তার প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই দয়া এবং অনুগ্রহ ছিল
সুবহানাল্লাহ
হাদিসে পাকের বরকতময় দুনিয়ায় যে মান ও মর্যাদা ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির অর্জিত হয়েছে তার উদাহরণ তিনি নিজেই তার লাখো হাদিসে মুবারাকা মুখস্থ ছিল
ওহো
তার প্রতি আল্লাহ পাক ও তার প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দয়া এমন ছিল হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার স্বপ্নে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করলেন এবং দেখলেন যে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলেন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে এক মাছি বসছিল তো তিনি তা তাড়াচ্ছিলেন তো স্বপ্নে এটা দেখে তিনি খুবই চিন্তিত হয়ে গেলেন কেননা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শরীরে তো মাছি কখনো বসেই না
বসেনি
তো উলামায়ে কিরাম এই স্বপ্নের ব্যাখ্যায় বলেন যে আপনাকে মুবারকবাদ আপনি হাদিসে যেই মিশ্রণ হয়ে গেছে আপনার তো আপনি এই হাদিসের যে মিশ্রণ এই মিশ্রণ আপনি পবিত্র এবং পরিষ্কার করবেন
সুবহানাল্লাহ
অর্থাৎ আপনি জাল হাদিসেগুলো সব আর কি আলাদা করবেন আর বাস্তবে কি তার জীবনে দেখা গিয়েছে ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে বুখারী শরীফের মধ্যে যে হাদিসে পাক নিয়েছেন প্রায় 600,000 হাদিস থেকে নির্বাচন করে তিনি এই কিতাব বুখারী শরীফ লিখেছেন আমরা যদি দেখি বুখারী শরীফের মধ্যে প্রায় 7,000 হাদিস 7,000 কাছাকাছি কিছু হাদিসে পাক রয়েছে কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহির 1,00,000-এর অধিক হাদিস মুখস্থ ছিল আর তিনি এই হাদিসের কিতাব বুখারী শরীফ তিনি 600,000 হাদিস থেকে নির্বাচন করে তিনি এই কিতাব লিখেছেন আর তিনি বলেন যে অর্থাৎ ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা তার স্মরণশক্তি খুব প্রখর ছিল আর তিনি বলেন যে আমি যাদের থেকে যে সকল সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এবং তাবেঈন থেকে আমি হাদিস বর্ণনা করেছি তাদের অধিকাংশের জন্ম তারিখ জন্ম তাদের বাসস্থান এবং তাদের ইন্তিকালের তারিখ ওফাত শরীফ আমার মুখস্থ রয়েছে
জন্ম তারিখ ওফাত শরীফের তারিখ এবং বাসস্থান সুবহানাল্লাহ
এমন প্রখর তার স্মৃতিশক্তি ছিল
এখন তো আপনার যারা এই হাদিস শরীফ মুখস্থ করে যারা মুহাদ্দিসিন কিরাম রয়েছেন বিশেষ করে তো তখন তো আপনার কম ছিল রাবি কম ছিল
রাবি কম ছিল
এখন তো রাবি অনেক
হয়ে গেছে জি অনেক রাবি
অনেক রাবি
বেড়ে গিয়েছে অর্থাৎ এক একজন থেকে আরেকজন এভাবে বর্ণনা করছেন তো ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলার তিনি বাল্যকাল থেকে ছোটবেলায় তার প্রায় 70,000 হাদিস মুখস্থ ছিল। তো একবার এমন হলো যে শিক্ষা অর্জনের প্রাথমিক পর্যায়ে তার 70,000 হাদিস মুখস্থ ছিল এবং পরে গিয়ে তা লাখেরও অধিক বৃদ্ধি হয়েছে। তো একবার হযরত সুলাইমান বিন মুজাহিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত মুহাম্মদ বিন সালাম রাহমাতুল্লাহ তাআলার দরবারে উপস্থিত হলেন। তখন মুহাম্মদ বিন সালাম রাহমাতুল্লাহ তাআলা অর্থাৎ হযরত সুলাইমান বিন মুজাহিদ রাহমাতুল্লাহ তাআলা তাকে বললেন যে আপনি যদি আরেকটু আগে আসতেন তাহলে আমি আপনাকে এমন এক বালকের সাথে সাক্ষাৎ করাতাম, দেখা করাতাম যার 70,000 হাদিস মুখস্থ রয়েছে। তো এই কথা শুনে হযরত সাইয়েদুনা সুলাইমান বিন মুজাহিদ রাহমাতুল্লাহ তাআলা তার অন্তরে ওই শিশুর সাথে, ওই বালকের সাথে সাক্ষাতের একটা আগ্রহ বেড়ে গেল। তো তিনি কি করলেন, মুহাম্মদ বিন সালাম রাহমাতুল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে তার সাথে কথাবার্তা বলে তিনি তার দরবার থেকে যখন উঠে গেলেন, উঠে গিয়ে ওই বালককে, ওই শিশুকে খোঁজা শুরু করলেন যে এমন শিশুর সাথে, এমন বালকের সাথে আমি দেখা করতে চাই। তো খুঁজতে খুঁজতে অতঃপর তিনি তাকে পেয়ে গেলেন আর তার সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে বললেন যে আপনি, আপনার কাছে 70,000 হাদিস মুখস্থ রয়েছে। তখন একথা শুনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা বললেন জি হ্যাঁ, আমি সেই হাফিজ, বরং আমার কাছে এর চেয়েও বেশি হাদিস মুখস্থ। তো তার স্মৃতিশক্তি এমন ছিল যে বলা হতো যে একবার তিনি গেলেন এক জায়গায় বুখারী শরীফ, অর্থাৎ একবার এক জায়গায় গেলেন বড় বড় উলামায়ে কিরামের, অর্থাৎ ছোটোবেলায় তিনি এক শহরে গেলেন সেখানে হাদিস অর্জন করার জন্য, হাদিস শিখার জন্য। তো হাদিসের মজলিসে তিনি বসলেন। তো সেখানে অন্যান্য যে উলামায়ে কিরাম ছিল তারা দেখলো, তারা কী করতো, হাদিস বর্তমানে দেখা যায় যারা শিক্ষার্থী হয় কোনো সুন্দর সুন্দর কথা পেলে তারা লিখে রাখে, নোট করে। তো তখন কি করলো, ওলামায়ে কিরাম লিখে রাখতো, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা তিনি লিখে রাখতেন না।
আচ্ছা,
এবার একদিন গেল, দুই দিন গেল, 16 দিন অতিবাহিত হলো, তো সবাই লিখছে কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা তিনি লিখছেন না। তো এই বিষয়টা দেখে অন্যান্য ওলামায়ে কিরাম তাকে ধমক দিলেন, হে বাচ্চা, তুমি কেন নিজের সময়কে নষ্ট করছো, আমরা সবাই এত পরিশ্রম করে এখানে এসেছি, এসে আমরা হাদিস শরীফ লিখছি, আর তুমি এখানে নিজের সময়কে অযথা নষ্ট করছো। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা বললেন ঠিক আছে, আপনারা যা লিখেছেন তা নিয়ে আসেন, যা লিখেছেন তা নিয়ে আসেন এই 16 দিনে। এরপরে যখন ওই খাতা আনা হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা তিনি অনর্গল কি করলেন, ওই হাদিস শরীফ যা লিখিয়েছে এই 16 দিনে তিনি শুরু থেকে পড়া শুরু করলেন এবং মুখস্থ শোনাতে লাগলেন। বলা হয়েছে প্রায় 15,000 হাদিসের মতো তিনি মুখস্থ শুনিয়ে দিয়েছেন তখন।
সুবহানাল্লাহ।
তো ওই উলামায়ে কিরাম বলেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এমনভাবে আমাদেরকে হাদিস শোনাচ্ছিলেন যে মনে হচ্ছে যে তিনি বলছেন আর আমরা ওইগুলোই লিখে নিয়েছি, অর্থাৎ যা লেখা আছে হুবহু তিনি তা ওটা
শিখিয়েছেন,
শিখে অর্থাৎ পড়ে শুনিয়ে দিয়েছেন।
আল্লাহ তাআলা অনেক বড় দয়া, ইলমি লাদুনি বলা,
জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার
এরকমের কিন্তু আলা হযরত ব্যাপারে আসছে যে যা পড়তেন একবার পড়লেই সব কিছু আয়ত্তে চলে আসে।
আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলার ব্যাপারে তো এসেছে যে আল্লাহ হযরতের কাছে যদি কোনো ব্যক্তি, তার যে শার্গেট ছিল বা ওই যুগের উলামায়ে কিরাম ছিল, তারা যখন কোনো মাসআলার সম্মুখীন হতেন, কোনো মাসআলার সমাধান পেতেন না, তখন আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলার কাছে যেতেন যে হুজুর এই মাসআলা নিয়ে আমরা সমস্যায় আছি। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা বললেন যে এটা তো নতুন কোনো মাসআলা না, এটা তো অনেক আগের মাসআলা, এটা অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় অমুক লাইনে এই
জুজিয়া বলে দিতেন,
জি, অর্থাৎ কিতাবের নাম তো বলতেন, পৃষ্ঠা নাম্বার এবং লাইন নাম্বার পর্যন্ত
আল্লাহ
হযরত রাহমাতুল্লাহ তাআলা বলে দিতেন।
মাশাআল্লাহ। কল আমরা নিয়ে নেই,
জি
কল রয়েছে, কল নিয়ে নিন, ইনশাআল্লাহ তাআলা পরে আমরা আসবো আবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ফয়জান হাসিল করার জন্য, ফয়জে বরকত লাভের জন্য আজকে ওনার চর্চা হচ্ছে, ওনার আলোচনা হচ্ছে। আর হাদিসে কারিমের মধ্যে এসেছে, শুরুতেই বলা হয়েছে আল্লাহ তাআলা রহমত বর্ষণ হয় বুজুর্গানে কিরামের আলোচনার আলোচনা করলে, ইনশাআল্লাহ তাআলা আমরা আশাবাদী আল্লাহ তাআলা রহমত নিঃসন্দেহে বর্ষণ হচ্ছে আমরা যেখানে বসে আলোচনা করছি অথবা যারা শুনতে পাচ্ছেন। মাশাআল্লাহ। জি কল চালিয়ে দিন।
আমি একটি নাতিন রসুল শুনতে চাই, হাসবি আপনি জানলেন না
জি জি শোনা হবে ইনশাল্লাহ নেক্সট কল
আমার নাম নিজমা বিন হরক উম্মা আমি কি নাতির আছে শুনতে চাই নাইলে তারা নামে মোহাম্মদ
নয়নতারা নামে মোহাম্মদ ইনশাআল্লাহ তাআলা সোহেব ভাই আছেন আমাদের সাথে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা অনেকেই আমাদের ফেসবুকের মধ্যে যুক্ত হয়েছেন তাদেরকে একটু আমরা তাদের মন খুশি করার জন্য দিল জয়ী করার জন্য একটু সাথে নিয়ে নিই জাহাঙ্গীর হোসেন ভাই মোহাম্মদ শামীম হোসেন ভাই তারপরে মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন দেলাওয়ার ভাই সিরাজুল ইসলাম ভৈরব থেকে মাশাআল্লাহ আরও যা দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আশা করি আপনারা পেজকে শেয়ার করে দিয়ে নেকির দাওয়াতের ভাগিদার হবেন ইনশাআল্লাহ তাআলা নেকির দাওয়াত অর্জন করবেন ইনশাআল্লাহ তাআলা চলছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কিত বয়ান সোহেবের কাছে যাবো ইনশাআল্লাহ যে ই করা হয়েছে এগুলো ইনশাআল্লাহ শ্রবণ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله طاب طاري مصطفى اسلام پیلو اے دھارا پڑلو دھرم ہی نیرا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করলো জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ نور محمد صلى الله لا إله إلا الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله چوکھر تارا نام محمد رضا ইশারা নামে মোহাম্মদ পড়ো সাল্লালাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ দৌলত যদি চাও উভয় জাহানে দৌলত যদি চাও উভয় জাহানে দ
দৌলত যদি চাও উভয় জাহানের পর অজিফা নামে মোহাম্মদ পর অজিফা নামে মোহাম্মদ পর অজিফা নামে মোহাম্মদ পর সাল্লালে কয়া রসুল্লাহ ওয়াসাল্লাম আলাই কয়া হাবিবাল্লাহ সাল্লালে কয়া রসুল্লাহ ওয়াসাল্লাম আলাই কয়া হাবিবাল্লাহ মুর্শিদা মারা তার আল্লাহর বড় ইহসান তিনি আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার সাদক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার তিনি মুর্শিদা মারা তার মাথায় সদা ইমামা আর সাদা চাদরের জোড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা মাথায় সদা ইমামা আর সাদা চাদরের জোড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি ঘাসি সদাই থাকে যার তিনি মুর্শিদা মারা তার
আল্লাহ তাআলা আমাদেরকে আমিলুস সুন্নাতের ফয়জান দ্বারা মালামাল করুন। আর আমাদের বিষয় হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা সোয়েবে আলোচনা করতেছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি।
রহমতুল্লাহ তাআলা আলাইহির উপরে তার উস্তাদ যারা ছিলেন উস্তাদের শুভ দৃষ্টি ছিল, নেক নজর ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির উস্তাদের মধ্যে একজন ছিলেন, তিনি হচ্ছে ইমাম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি
উস্তাদ ছিলেন,
সে শ্রেষ্ঠ শাগরিদ আর কি।
ও সুবহানাল্লাহ।
ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহির শাগরিদ ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা।
আচ্ছা আচ্ছা।
অর্থাৎ ইমাম বুখারী
ইমাম আজমের শাগরিদের শাগরিদ।
তো তার খিদমতে উপস্থিত হয়, অর্থাৎ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে উপস্থিত হলেন ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো উপস্থিত হলেন ফিকহের ব্যাপারে, মাসাইল ফিকের ব্যাপারে শেখার জন্য। তো তিনি কিতাবুস সালাত শিখতে লাগলেন ইমাম মুহাম্মদ থেকে রহমতুল্লাহ তাআলা আলাইহি। এরপর দেখা গেল যে কিছুদিন যাওয়ার পরে তো উস্তাদ খেয়াল করলেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ফিকে নয় বরং হাদিসের প্রতি বেশি আগ্রহী এবং মনোযোগী ছিলেন। তিনি খুব মানে আগ্রহী ছিলেন যেন হাদিস শরীফ শিখার ব্যাপারে। তো যখন উস্তাদ এই আগ্রহ দেখলেন তখন উস্তাদ তাকে পরামর্শ দিলেন যে তুমি গিয়ে হাদিস শরীফ অর্জন করো, হাদিসের যে শিক্ষা এটা তুমি নিজে গ্রহণ করো, অর্জন করো। যখন এই অবস্থা তিনি অর্থাৎ উস্তাদ থেকে এই ব্যাপারে শুনলেন, এই ব্যাপারে শোনার পরে এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলাই তিনি হাদিস শরীফ শিক্ষা অর্জনে মনোনিবেশ করলেন। এরপরে দুনিয়া দেখলো যে তার হাদিস শরীফের ব্যাপারে তার জ্ঞান কেমন ছিল। হাদিস শরীফের এমনি তো ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলাই বিভিন্ন কিতাব লিখেছেন, যেটা আপনি পূর্বে বলেছেন যে আরও অনেক কিতাব লিখেছেন।
একটা বিশেষত্ব সোহেল ভাই, কিতাবের মধ্যে ওনার জীবনীতে আসে যখনই তিনি বুখারী শরীফ লেখা শুরু করলেন, এক একটা হাদিস শরীফ লেখার পূর্বে তিনি গোসল করতেন,
সুবহানাল্লাহ,
দুরাকাত নফল নামাজ আদায় করতেন,
সুবহানাল্লাহ,
এবং ইস্তেখারা করতেন,
সুবহানাল্লাহ,
এরপরে তিনি হাদিস শরীফ লিপিবদ্ধ করতেন।
তো তিনি বলেন যে আমি, তিনি এই বিষয়টা আমি বলছিলাম যে তিনি যখন এভাবে হাদিস শরীফ লিপিবদ্ধ করেন, তো প্রায় 600,000 হাদিস থেকে তিনি এই 16 বছরে এই কিতাব লিখেছেন।
16 বছর, আল্লাহ,
16 বছর। অর্থাৎ ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলাই তিনি তার বাবার যেই অভ্যাস, একটি অভ্যাস পেয়েছেন, অভ্যাস বলতে যেটি পূর্বে আলোচনা করেছিলাম যে ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলার আব্বাজান তিনি সন্দেহযুক্ত সম্পদ গ্রহণ করতেন না, নিতেন না, নিজের কাছে রাখতেন না। ঠিক তেমনি ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলাই যেই হাদিসের ব্যাপারে সন্দেহ থাকতো বা যে হাদিসের রাবির ব্যাপারে সন্দেহ থাকতো ওই হাদিসগুলো তিনি সংকলন করতেন না,
সংকলন করতেন না,
তিনার মুখস্থ ছিল। যেমন একবার এরকম ঘটনার মধ্যে এসেছে যে একবার এক ব্যক্তির কাছে তিনি অনেক, আর ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলাই পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় সফর করে করে তিনি হাদিস শরীফ সংকলন করেছেন, সংগ্রহ করেছেন। একবার এক ব্যক্তির কাছে গেলেন হাদিস সংগ্রহ করার জন্য, তো তিনি শুনেছেন অমুক ব্যক্তির কাছে হাদিস শরীফ রয়েছে। তো তিনি গেলেন, গিয়ে দেখলেন যে এক ব্যক্তি তার ঘোড়াকে ডাকছে, তার হাতে কিছু ছিল, তো ঘোড়াকে দেখাচ্ছেন যে এটির মধ্যে খাবার আছে, দেখি ঘোড়াকে ডাকছেন।
আচ্ছা,
যখন ঘোড়া আসলো খাবার মনে করে, এরপরে তিনি ঘোড়াকে ধরে নিলেন, তার হাতে যে খাবারের থলে ছিল খাবারের কিছুই ছিল না, খাবার ছিল না,
খালি ছিল,
খালি ছিল। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তো বললো যে আমি এটা ঘোড়াকে নেওয়ার জন্য, ধরার জন্য এমনটা করেছি। তিনি তার থেকে আর হাদিস সংগ্রহ করলেন না। যে ব্যক্তি একজন প্রাণীর সাথে ধোকা দিতে পারে তার থেকে আমি কিভাবে হাদিস নিই, এই সন্দেহের কারণে তিনি কি করলেন না, হাদিস সংগ্রহ করলেন না। তো বুখারী শরীফের যেই হাদিসগুলা, কিতাবের নামই হচ্ছে সহিহ বুখারী, অর্থাৎ বুখারী শরীফের মধ্যে যে হাদিসগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই কারণে বুখারী শরীফ সমাজের মধ্যে, এই বিশ্বের মধ্যে সমাদৃত হয়েছে, আর এই বিশ্বের মধ্যে এর গ্রহণযোগ্যতা সর্বজনীন হয়েছে। আর এই কিতাবের ব্যাপারে, বুখারী শরীফের গ্রহণযোগ্যতার ব্যাপারে এসেছে, এমনি তো ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আরও অনেক কিতাব লিখেছেন, কিন্তু বুখারী শরীফের যেই অর্জন হয়েছে, অর্থাৎ গ্রহণযোগ্যতা হয়েছে, তা অন্য কোনো কিতাবের হয়নি। ইমাম আবু জাইদ মারওয়াজি রহমাতুল্লাহ তাআলা বলেন, আমি একবার মক্কায় পাকে মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে ঘুমাচ্ছিলাম, হঠাৎ স্বপ্নে আল্লাহ পাকের প্রিয় এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আবু জাইদ, আমার কিতাবের দরস কেন দিচ্ছ না?
আল্লাহ আল্লাহ।
তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রাণ আপনার প্রতি কুরবান, আপনার কিতাব কোনটি? তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মুহাম্মদ বিন ইসমাইল, অর্থাৎ ইমাম বুখারী এর কিতাব বুখারী শরীফ।
সুবহানাল্লাহ।
দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই কিতাবের কত গ্রহণযোগ্যতা, যে ইমাম আবু জাইদ রহমাতুল্লাহ তাআলাকে বলছেন, তুমি এর থেকে কেন দরজ দিচ্ছ না? এমন, আর এই বুখারী শরীফের শান এবং মর্যাদার ব্যাপারে এসেছে, বুখারী শরীফের এই কিতাব কোরআনে কারিমের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী।
এখানে দেখুন সোহেল ভাই, আমি একটা অ্যাড করতে চাচ্ছি, দর্শকদেরও একটু জানাতে চাচ্ছি, তা হচ্ছে যে এই যে স্বপ্নের কথা বললেন,
জি জি,
যদিও স্বপ্ন কিন্তু দলিল না,
জি,
ঠিক না, তারপরেও বুজুর্গানে কিরাম এই স্বপ্নের ব্যাপারগুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন।
কথা বলবো যে যেই স্বপ্ন ইমাম আবু জাইদ মারওয়াজি রহমাতুল্লাহ তাআলা দেখেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্বপ্নগুলো, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দেখবে সে সত্যই দেখেছে,
সত্যই দেখবে, আমি সেদিকেই আসছি, সত্যই দেখবে, কেননা শয়তান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে চেহারা ধারণ করতে পারে না। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে গিয়ে যে কোনো কিতাবের রেওয়াজ অথবা এই আকিদার বিষয় অথবা অন্য কোনো বিষয় স্বপ্নের মাধ্যমে হয় না,
জি,
কিতাব ও কিতাবের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে হয়ে থাকে। তো এখানে একটি জিনিস হচ্ছে যে তাকলিদের যে প্রয়োজনীয়তা,
জি জি জি,
ঠিক না, মাজহাবের যে প্রয়োজনীয়তা, আমরা যে যেমন আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আমরা মান্য করি, তো
আলহামদুলিল্লাহ,
আবার কিছু শয়তানি ওয়াসওয়াসাও রয়েছে, তাকলিদ করা যাবে না, এটা একবার কোরআন হাদিসকে মানতে হবে, কিন্তু এই যে শয়তানি ওয়াসওয়াস যাদের মধ্যে আসছে যে তাকলিদ করা যাবে না, মাজহাব মানা যাবে না, তারাও কিন্তু এক প্রকার তাকলিদ করে
থাকে, তাকলিদ করে থাকে।
ইমাম বুখারীকে মানে না,
আসলে
ইমাম বুখারীকে তাকলিদ করা হচ্ছে।
তাকলিদের যেই সঠিক অর্থ, এই অর্থটা তারা এই অর্থের জ্ঞান থেকে তারা মেহরুম, বঞ্চিত।
সেজন্য এটা দর্শকদের বুঝতে হবে যে আমরা আসলে কোথায় এগোচ্ছি। ইমাম বুখারী রহমতুল্লাহ হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সাগরীদের সাগরীদ, ঠিক না, ওনার ছাত্রের ছাত্র।
জি,
তো আমরা সৌভাগ্যবান, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ উনি একজন তাবিয়ে বুজুর্গ ছিলেন, অনেক সাহাবি কেরাম থেকে উনি হাদিস সংকলন করেছেন, রেওয়াত করেছেন, উনি একজন রাবি এবং অনেক বুজুর্গ ব্যক্তি। সেজন্য যে হানাফি মাজহাবের যারা অনুসারী আমরা রয়েছি এবং বিশ্বের বুকে হানাফি মাজহাবের অনুসারী বেশি রয়েছে আলহামদুলিল্লাহ, সেজন্য শয়তান যাতে ওয়াসওয়াসা দিতে না পারে, শয়তানি ওয়াসওয়াসার মধ্যে যাতে আমরা না পড়ে যাই। অনেকে আমরা অনেক কিছু বলে বেড়াই, অনেক কিছু শুনে থাকি, সহি হাদিস সহি হাদিস, সব কিছুর পিছনে সহি লফজটা আমাদের এখন মানে মুখের মধ্যে চলে আসে।
আসলে আমাদের মধ্যে, সমাজের মধ্যে কিছু মানে ব্যক্তি, আসলে ওলামায়ে কেরাম বলবো না তাদেরকে, এমন কিছু ব্যক্তি রয়েছে তারা সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি বা ছড়িয়ে দিয়েছে। তারা নিজেরা হাদিসের যেমন একটি জ্ঞান রয়েছে, উসুল হাদিস, হাদিসের সম্পর্কে উসুল রয়েছে, রীতিনীতি, কোন হাদিসকে জাল বলবে বা ভেজাল বলবে, জাল হাদিস বলে থাকি আমরা যে কোনো ব্যাপারে। যেমন এখন তো শবে বরাতের ব্যাপারে হাদিস আমরা উপস্থাপন করলে এটা জাল হাদিস, এটার ব্যাপারে বললে জাল হাদিস। জাল হাদিস কাকে বলে, এর সঙ্গে আমরা
এখানে সহি হাদিস কাকে বলে, হাসান হাদিস কাকে বলে, জাল হাদিস কাকে বলে, যাইফ হাদিস কাকে বলে, এগুলো তো আসলে যারা হাদিসবিদ এরা বুঝতে পারে।
আসলে কিছু কিছু হাদিস এখানে জাল হাদিস যেগুলো আমলের ব্যাপারে, আমলের ব্যাপারে হাদিস জাল যদি বলেও থাকে, কিন্তু এই আমলের ব্যাপারে এই হাদিসগুলো মানার বিধান কী, এগুলো যদি আমরা জানি তাহলে আর আমাদের মুখে কোনো ওয়া, আমাদের অন্তরে কোনো ওয়াসওয়াসা থাকবে না, কুমন্ত্রণা থাকবে না। আর তাকলিদের ব্যাপারে যেটা বললেন, তাকলিদ তো হচ্ছে অনুসরণ, তাকলিদ হচ্ছে অনুসরণ। এখন আমরা বলে থাকি ইমাম আজমকে অনুসরণ করি, হ্যাঁ আমরা অনুসরণ করি আমরা, কিন্তু যারা বলে যে আমরা তাকলিদ মানি না, আপনি যেটা বলেন ইমাম বুখারী তার কিতাব থেকে তো, তার হাদিস শরীফ থেকে তো আমরা অনুসরণ করে বিভিন্ন নিজেদের জীবন পরিচালনা করছি, আমিও তো অনুসরণই করছি। এগুলো আমাদেরকে বুঝতে হবে যে তাকলিদ মানে কি, তাকলিদের অর্থ কি। এগুলো যদি আমরা জানি বা বুঝতে পারি, বোঝার চেষ্টা করি, তখন ওই যে যারা ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণ আমাদেরকে দিচ্ছে, তাদের কুমন্ত্রণ আমাদের উপরে কাজ করবে না
ইনশাআল্লাহ।
ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলাই তার যে কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের মর্যাদা শানের ব্যাপারে এসেছে, হযরত আল্লামা আলী কারী রহমাতুল্লাহ তাআলাই বলেন, বুজুর্গরা লিখেন যদি কোনো বিপদে সহি বুখারি পাঠ করা হয় তবে সেই বিপদ দূর হয়ে যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এবং এই কিতাব যেই নৌকায় থাকবে তা ডুববে
না।
অনাবৃষ্টির দিনে এটি পাঠ করা হলে তবে বৃষ্টি হয়ে যায়। হযরত ইমাম আসিলউদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি নিজের এবং অন্যের বিপদ আপদ এবং পেরেশানির জন্য সহি বুখারি এর 120 বার খতম করেছি।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
সকল আশা সকল প্রয়োজন আমার পূরণ হয়েছে।
আসলে খুব গুরুত্বপূর্ণ আপনি পয়েন্টগুলো দিচ্ছেন যে হাদিস শরীফ বুখারি শরীফ এটার ফজিলাতের মধ্যে এসেছে, এবং আমাদের বাংলাদেশের মধ্যেও খতমে বুখারি হয়ে
থাকে,
আর মাদানী চ্যানেলের মাধ্যমে আমিলুস সুন্নাত ইফতেতাহে বুখারি করা হয়েছে। দরে হাদিস শরীফ যারা দর্স নিজামিতে মানে অধ্যয়ন করে তাদের জন্য এটা 10 শাওয়ালুল মুকাররম আলা হযরতের জন্মদিন উপলক্ষে এখানে আমাদের করা হয়, ইফতেতাহে বুখারি বুখারি শরীফ শুরু করা হয়। যাই হোক, অনেক ফজিলাত বরকাত রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফয়জান থেকে মালামাল করুন। অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এখনও দেখছেন আর আমাদের সাথে রয়েছেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার জীবনী যদি আমরা বলতে যাই, শুনতে যাই, তাহলে দীর্ঘক্ষণ সময় দরকার। এই এক দেড় ঘন্টা আলোচনার মধ্যে কিছুই না, এক দেড় ঘন্টা তো আলোচনা হয় না, তারপরেও কিছুই না, কারণ একজন অনেক বড় মহান বুজুর্গ আমাদের কাছে, উনি আমাদের আকাবিরের মধ্যে একজন, এবং আমাদের যে কোরআনে পাকের মধ্যে পরবর্তীতে যে কিতাব তাকে বলা হয় বুখারি শরীফ, এর পরনেতা। তো আল্লাহ তাআলা ওনার ফয়জান দ্বারা আমাদের মালামাল করুন। অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে রয়েছেন, দোয়াও চাচ্ছেন, মা বাবার জন্য দোয়া চাচ্ছেন, দোয়া করে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, যাদের মা বাবা ইন্তেকাল করেছেন তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন। এক দর্শক শ্রোতা আমাদেরকে বলেছেন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, কালামটি শুনতে চাচ্ছেন, সোহেব ভাই যদি কয়েকটি আশা শুনিয়ে দিতেন, পীরে মদিনা দূরে যাব কেমন করে?
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা صلي على سيدنا محمد প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা বহু দূর আকা, মদিনা বহু দূর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, অশ্রু ঝরে যায় শোকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা যেতে তোমার সোনার মদিনায়, অশ্রু ঝরে যায় শোকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে তোমার দেখা যেতে তোমার সোনার মদিনায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল কত নিল না আমায়, মদিনা বহু দূর আকা, মদিনা বহু দূর হা, মদিনা বহু দূর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।
চলবে, সময় আমাদের হাতে সংকীর্ণ। আজকের যে আমরা আলোচনা করলাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, আমাদের মেন মেন কি পয়েন্ট আমরা এখানে শিক্ষণীয় কি কি বিষয়গুলো আমরা এখান থেকে নিতে পারি?
আজকে আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ তালার যে বিষয়গুলো আমরা শ্রবণ করলাম, এর মধ্যে থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ তালাই তার যেই অভ্যাস মোবারক ছিল এটা নিয়ে আলোচনা করা হয়েছে, তার ইবাদতের অবস্থা কেমন ছিল, তো এই বিষয়টা আমরা শিক্ষণীয় নিতে পারি। ইমাম বুখারী রহমতুল্লাহ তালাই তিনি যা বলতেন তা করতেন, এমন নয় যে তিনি হাদিসে পাক যা লিপিবদ্ধ করেছেন সে অনুযায়ী চলাফেরা করার, নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করতেন। যেমনটি আপনি শুরুর দিকে একটা কথা বলেছেন যে বুখারী শরীফ আর বুখারী শরীফের প্রথম যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত,
কাজের নিয়তের
উপর নির্ভরশীল, তো এই বিষয়টি ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলাই তিনি খুবই এটার দিকে
চিন্তা ভাবনা করে খেয়াল করে উনি হাদিস শরীফ এট ফার্স্ট নিয়ে আসেন।
জি, আর ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলাই তার জীবনের মধ্যেও দেখা যায় যে তার জীবনের মধ্যে তিনি নিয়তকে খুব গুরুত্ব দিতেন। একবার এমন হলো যে এক ব্যক্তি তার কাছে কিছু সম্পদ রাখলেন যেন তিনি বিক্রি করেন, যেহেতু ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলাই ব্যবসায়ী ছিলেন, তো এক ব্যক্তি অর্থাৎ সওদাগর আসলো, এসে ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলাইকে বললেন যে আপনাকে আমি 5,000 টাকা লাভে এটা নিতে চাই। তো তিনি বললেন ঠিক আছে, কাল পর্যন্ত অপেক্ষা করো দেখি। এরপর পরবর্তী দিন সকালবেলা আরেকজন সওদাগর এসে তাকে 10,000 দিরহাম লাভে ওই সম্পদ ক্রয়ের জন্য বললেন। তখন ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলাই বললেন যে আমি রাতেই নিয়োগ করে রেখেছিলাম যে যিনি 5,000 বলেছেন তো তাকে দিব। তো তিনি কী করলেন, ওই 10,000 লাভে যিনি দিতে চেয়েছেন তাকে না দিয়ে 5000 লাভে যাকে বলেছিলেন বা নিয়ত করেছিলেন তার ওই নিয়তের মধ্যে অটল থাকার জন্য তিনি তাকে বিক্রি করে দিলেন।
তার সাথে কথা ওয়াদা দিয়েছিলেন,
নিয়ত করেছিলেন,
নিয়ত করেছিলেন,
ওয়াদা করেননি কিন্তু নিয়ত করেছিলেন। তো তিনি রাতে নিয়ত করেছিলেন যে আমি তাকে দিয়ে দিব সকালবেলা আরেকজনে। কিন্তু বর্তমানে যে দেখা যায় আমাদের ব্যবসায় ইসলামী ভাইরা আজকে বললো, তো যদি দেখা যায় একটু পরে আরেকটু ভালো টাকা পাই তখন তাকে হয়তো মিথ্যা বলে বা অন্য কথা বলে নিয়ত চেঞ্জ করে তাকে ই করে যে বেশি লাভে ওটা আমরা নিয়ে নিই। কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ তাআলা তার জীবনের মধ্যে এই বিষয়টি ছিল যে তিনি নিয়তকে প্রাধান্য দিতেন। তো আমাদেরও এটা থেকে শিক্ষা নেওয়া উচিত, আমরা যেন প্রতিটি কাজে শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া মোবাল্লিগ দাওয়াত ইসলামের পাশাপাশি সবাইকে যেই নেক আমল রিসালা দিয়েছেন আমল করার জন্য, চিন্তা ভাবনার জন্য, এর মধ্যেও এই হাদিসে পাকটির আলোকে একটি মাদানী আমাত দিয়েছেন, আমল দিয়েছেন যে আজকে কি আমি ভালো ভালো নিয়ত করেছি কি না। তো আমরা যেন নিজেদের মধ্যে এই বিষয়টা নিয়ে নিই যে প্রতিটি জায়েজ কাজ ভালো কাজের পূর্বে যেন আমরা ভালো ভালো
ভালো নিয়ত করি। এখানে আমির সুন্নাত ওই নিয়ত কীভাবে আসবে, অনেকে তো নিয়ত করতে পারে না, আসে না, তো নিয়ত যাতে আসে সেজন্য আমির সুন্নাত কিতাবও লিখেছেন সওয়াব বৃদ্ধি করার উপায়।
জি, আমির আলী সুন্নাত ওই ইফতিতায় বুখারি ইজতিমার মধ্যে এই কিতাব আরেকটি কিতাব রয়েছে কিতাবুন নিয়ত, এই কিতাবটির এই দুটি কিতাব অধ্যয়নের জন্য তারগিব দিয়েছেন।
নিয়ত বাংলা হয়নি এখনো, কিন্তু
জি
আমাদের সওয়াব বৃদ্ধি করার উপায় এটা 72টি বিষয়ের এখানে মনে হয় ই রয়েছে,
72টি বিষয়ের উপরে
নিয়ত লেখা রয়েছে, অনেক নিয়ত লেখার। মাদানী চ্যানেল দেখার কি নিয়ত, আমরা কি করব, তাও লিপিবদ্ধ রয়েছে। তারপরে আপনার খাবারের নিয়ত, কোথাও যাওয়ার নিয়ত, পানি পান করার নিয়ত, অনেকগুলো নিয়ত, জুতা পরিধানের নিয়ত, পোশাক পরিধানের নিয়ত, অনেক নিয়ত রয়েছে। যেমন আমরা সালাম দেই কাউকে, তো সালাম দেওয়ার আগে তো আমাদের নিয়ত করতে হবে আমার থেকে ওই ব্যক্তি মানে তার ইজ্জত আবরু, তারপরে মাল সম্পদ অথবা তার ক্ষতি থেকে তিনি সালামত, আমার থেকে সালামত, এই নিয়ত করে তাকে সালাম দেয়া। এখন সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আল্লাহ তালা আপনার উপর শান্তি বর্ষণ করুন, রহমত বরকত দান করুন, আর তার অন্যদিকে আমি তার ক্ষতি কামনা করছি, তাহলে সালামের তো অর্থ হলো না, মানে হলো না। আল্লাহ তালা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।
শেষ একটু ইমাম বুখারী রহমাতুল্লাহ তালাই উস্তাদ এবং ছাত্রের ব্যাপারে একটি রেওয়ায়েত এসেছে যে আল্লাহ হযরত রহমাতুল্লাহ তালাই বলেন যে ইমাম বুখারী রহমাতুল্লাহ তালালে ইন্তিকাল করার সময় প্রায় 90,000 সাগরেদ ছাত্র এবং মুহাদ্দিস রেখে যান।
90,000 আজ পর্যন্ত কত তৈরি
হয়েছে। এরপরে বুখারী শরীফের ব্যাখ্যাকারক মুফতি শরীফুল হক আমজাদি রহমাতুল্লাহ তালালে লিখেন যে ইমাম বুখারী রহমাতুল্লাহ তালালে এর উস্তাদের সংখ্যা প্রায় 1,080 জন।
সুবহানাল্লাহ,
1,080 জন থেকে তিনি শিক্ষা অর্জন করেছেন। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলার জীবনী আসলে আমরা যে কোনো ব্যক্তিত্বের, বড় বড় ব্যক্তিত্ব হোক বা দুনিয়াবি হোক বা আমরা দিনী ব্যাপারে যাদেরই কিতাব স্টাডি করি বা সম্পর্কে শুনি, এই জন্য শুনি যেন আমরা নিজেদের জীবনকে একটু মডিফাই করতে পারি, একটু নিজের জীবনকে যেন আমরা ভালোভাবে পরিচালনা করতে পারি। এই জন্যই আমরা বড় বড় ব্যক্তিত্বের জীবনী আলোচনা করি বা শ্রবণ করি। ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলার জীবনী আজকে শুনলাম, তো আমরা যেন নিজেদের মধ্যে কিছুটা চেঞ্জিং নিয়ে আসি। ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা বলেন যে আমি আমার জীবনে কখনো গীবত করিনি, এ ব্যাপারে আল্লাহ তাআলা আমার কাছে কোনো সওয়াল জবাব করবে না, হিসাব দিতে হবে না, কারণ আমি কারো গীবতই করিনি। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলার জীবনী শুনলাম, এটা একটি বিষয় জ্ঞান অর্জন হলো। তো তার জীবনী থেকে যেন শিক্ষা নিয়ে আমাদের জীবনকে যেন সাজাতে পারি, এমন আমাদের নিয়ত করে নেওয়া উচিত।
আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, যে বিষয়গুলো আমরা আজকে শ্রবণ করেছি মনে রেখে অন্যের নিকট পৌঁছানো তৌফিক দিক। আর ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওয়া আলা ফায়জে বারকাত, শুভদৃষ্টি আমাদের যাতে হয়ে যায় সেই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন। কেননা ওনার আলোচনা আজকে আমরা করেছি ওনার ফায়জান বারাকাত, এবং যারা আমাদের কাছকে দেখতে পেরেছেন হয়তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এর জীবনী শ্রবণ করে অনেক কিছু আমরা জানতে পেরেছি এবং আমলও আমরা করতে পারবো ইনশাআল্লাহ
তাআলা।
সময় আমাদের হাতে একেবারে শেষের দিকে, আমরা আসুন দাঁড়িয়ে সালাত সালাম দিই। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। کا حشر میں سرکار آنا، میرے عیبوں کو چھپانا، اپنے رب سے بخش آنا، ساتھ جنت میں بسانا، یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ علیکہ، مصطفیٰ جان رحمت پیلا کو سلام، شمع بزم ہدایت پیلا کو سلام، غوث اعظم امام متقی کا جلوہ شان قدرت پیلا کو سلام، کاش محشر میں جب ان کی آمد ہو اور بھیجے سب ان کی شوقت پیلا کو سلام، تو مجھ سے خدمت کے خود سیکھا ہے غرض مصطفیٰ جان رحمت پہ کو سلام، فیض سے جن کے لاکھوں نمازی بنے، فیض سے جن کے لاکھوں امام سجے، اس امیر اہل سنت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بزم ہدایت پہ لاکھوں سلام،
صلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک، صلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ
علیہ وسلم، رحمت پورن حق پربھا تمار، رحمت پورن حق پربھا تمار، تہجد اور فجر ابھاس اچھے جار، رحمت پورن প্রভাত হয় তার।